রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত আমরা দেখে আসছি পর্যন্ত মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারী তাআলা, নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি যা আপনার জন্য খুব প্রয়োজন আর আমার জন্য খুব প্রয়োজন। কেননা যখন মানুষ কোনো বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা শ্রবণ করে, কিছু হাদিসে পাক, কোরআনে পাকের আয়াত এগুলো যখন শুনি আমরা, তখন ওই বিষয়ের উপরে কিছু না কিছু হলেও জ্ঞান ইলমে দিন আমাদের অর্জন হয়। আর যদি খারাপ বিষয় হয় সেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি, আর যদি ভালো বিষয় হয় তো সেটা আমরা নিজেরা আমল করার চেষ্টা করি। আর যখন কোনো বিষয়ের উপরে আমার ইলেম থাকবে তখনই কিন্তু আমি সেটা আমল করতে পারবো, আর যদি পরিত্যাগের বিষয় হয় তো পরিত্যাগ করতে পারবো। ইলেমই যদি না থাকে আমার মাঝে তবে আমি সেটা ভালো না মন্দ এই বিষয়টা কিভাবে যাচাই বাছাই করব। তো যখনই মাদানী চ্যানেলের অনুষ্ঠান হয় আর এক একটি বিষয় নিয়ে এক এক সময় আলোচনা করা হয়, আমরা যদি সম্পূর্ণ অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তবে ইনশাআল্লাহ এক বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা শ্রবণ করার পরে কিছু না কিছু ইলমে দিন আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতেই যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আজও তেলাওয়াত শুনবো, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন কারি সাহেব থেকে আমরা ভালো ভালো নিয়তের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للناس الأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب صلى الله عليه وسلم
لا محمد صلى الله تعالى عليه وسلم ما شاء الله খুব সুন্দর কানে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করেছি। দর্শক, যখনই তেলাওয়াত আমরা শুনি, হয়তোবা অনেকে জেনে শুনে বা অনেকে অজান্তে নিজের জবান থেকে নিজের মুখ থেকে বের হয়ে যায়, খুব সুন্দর তেলাওয়াত, তাই না? যে তেলাওয়াত করে সেও কিন্তু একজন আমার মতোই মুসলমান, তার কাছেও কোরআনের মহাব্বত আছে, ঠিক আমার কাছেও কোরআনের মহাব্বত আছে। সে সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত করতে পারে, করছে, চেষ্টা করলে কিন্তু আমিও কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি। যদি আমরা একজন কারী সাহেবকে অনুসরণ করি, বারবার যদি তার সূরা ফাতিহার তেলাওয়াত শ্রবণ করি, আশা করা যায় আল্লাহ তাআলার রহমতে আজ না হয়তো কাল আপনার মধ্যে ওই কারী সাহেবের ভঙ্গিমা, তার মতো সুর, তার মতো তেলাওয়াত করার অভ্যাস বা তেলাওয়াত করার সৌভাগ্য আপনার আমার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করি আমি নিজেও কোরআনে পাকের তেলাওয়াত করতে। আমি যখন ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব, আমার ঘরের যারা আছে তাদের মধ্যেও কোরআনে পাকের তেলাওয়াতের অভ্যাস ইনশাআল্লাহ হয়ে যাবে। দর্শক, আর রহমতপূর্ণ প্রভাতে আজকের যে বিষয় আমরা নিয়েছি খুবই সুন্দর। আর যে সকল আশে কানে আউলিয়া আমরা রয়েছি, আমাদের তো এ বিষয়টি খুব বেশি ফলো করা দরকার, যাতে করে আমরা যারা আশে কানে আউলিয়া দাবি করি, গাউসে পাকের মুরিদ দাবি করি, গাউসে পাকের দেওয়ানা, গাউসে পাকের ভালোবাসা দাবি করি, আমাদের তো এই বিষয়ের উপরে খুব গুরুত্ব দেওয়া উচিত, আর সকলের জন্যই দরকার এটা। আর বিষয়টি হলো এরকমের, গাউসে পাক রহমতুল্লাহি তালালের উত্তম চরিত্র। যখন আমরা গাউসে পাককে ফলো করি, যখন গাউসে পাক রহমতুল্লাহি তালালের জীবনী পড়ি, যখন তার উরুজ শরীফের মাস আসে, তখন কিন্তু আমরা অনেক কিছু করি, কিন্তু তার উত্তম যে চরিত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমাদেরকে দেখা উচিত। এরকমের আমাদেরও উত্তম চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করা উচিত আমাদের। দর্শক, আলহামদুলিল্লাহ আজকের মোবাইল দাওয়াত ইসলামী থেকে আমরা ইনশাআল্লাহ গাউসে পাক রহমতুল্লাহি তালালের উত্তম চরিত্র সম্পর্কে কিছু বাণী আমরা শ্রবণ করব, মাদানী ফুল আমরা নিব, যাতে করে আমরাও এখান থেকে কিছু না কিছু উত্তম চরিত্রের মাদানী ফুল নিজেরাও যেন হাসিল করতে পারি। নাতখা ইসলাম ভাই থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করবো ইনশাআল্লাহ। এরপরে মোবাল্লিক থেকে আজকের যে বিষয় নিয়েছে আলোচনা শুনবো। অবশ্যই এই অনুষ্ঠানে আপনাদের কল, SMS আর ফেসবুক পেজের মধ্যে যারা কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক ও মালিক রব্বে মহান, হে খালিক مالک و مالک رب موحان سبحان اللہ سبحان اللہ تمی سرشتا آمار آمی بندہ تمہار تمی سرشتا آمار آمی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا بھی کاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بندہ تمی مولا مکھا پیکھی تمہار فقیر بادشاہ مکھا پیکھی تمہار فقیر بادشاہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا پاپ کری تمی معاف کرو مورا ظلم کری تمی دایا کرو مورا ظلم کری تمی دایا کرو کیرے آچھے تمہار دایائی دنیائی گیرے آچھے تمہار دایائی دنیائی سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ شاہ جو کری تمی بوری بیر شوہایک تمی او شوہائر شوہایک تمی او شوہائر شوبار تورے دار تو مر کھولا شوبار تورے دار تو مر کھولا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ایسا لکھو پورا دی آج سنو آمول نامہ لیے حاضر آمول نامہ لیے حاضر کرو دان خوما نبی رسلائے کرو دان خوما نبی رسلائے کرو دان خوما نبی رسلائے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ
اللہ تبارک و تعالی ذکر اللہ سبحان اللہ سبحان اللہ ہمرا ای کلام شونار আর সাথে পড়ার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ দর্শক আজ আমরা বিষয় নিয়েছি গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার উত্তম চরিত্র আর এটা সকল মুমিন আল্লাহ তাআলার নেক বান্দাদের আর মুসলমানদের চরিত্রের মধ্যে থাকা দরকার উত্তম চরিত্র আর মুমিন ব্যক্তির যে আলামত রয়েছে এই আলামতের মধ্যে এটাও একটি রয়েছে, উত্তম চরিত্র। মুমিন ব্যক্তি যখন কারোর সাথে কথা বলবে তো সে সত্য কথা বলবে, নরম ভাবে কথা বলবে, এরপরে কারোর সাথে লেনদেন করবে তো লেনদেন যেটা সঠিকভাবে আছে সঠিকভাবে লেনদেন করবে, ব্যবসা করবে তো সুন্নাত মোতাবেক ব্যবসা করবে। উত্তম চরিত্র যার মধ্যে থাকবে, যাকে উত্তম চরিত্রবান বলা হয়, সে তার মধ্যে খৌফে খোদা থাকবে, ইশকে রসুল থাকবে, কোরআনে পাকের তেলাওয়াত তার মধ্যে থাকবে, তাহাজ্জুদের নামাজ তার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করার অভ্যাস তার মধ্যে থাকবে, বেশি বেশি মসজিদে যাওয়ার চাহিদা তার মধ্যে থাকবে। আর এই সকল গুণগুলো আলহামদুলিল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা গাউসে পাকের কাছে ছিলেন। আজ আমাদের সাথে সোহেল ভাইও আছেন ইনশাল্লাহ মুবাল্লিগ হিসাবে, এহসান কাদরী ভাই আমাদের সাথে আছেন, রেজাউল ভাই ইনশাল্লাহ। শুরুতে সোহেল ভাইয়ের কাছ থেকে কিছু মাদানী ফুল নিব, এরপর ইনশাল্লাহ এহসান ভাই আছেন, এরপরে রেজাউল ভাই আছে, তাদের থেকেও নিব ইনশাল্লাহ। জি সোহেল ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাস্তবিক পক্ষে জাকির ভাই, কোন ব্যক্তি যখন কোন এলাকায় বা কোন সমাজে প্রসিদ্ধি লাভ করে, আর এই প্রসিদ্ধি লাভের একটি মাধ্যম হচ্ছে তার চরিত্র, তার গুণাবলী, তার যেই অর্থাৎ ভালো গুণাবলী রয়েছে, এই গুণাবলীর মাধ্যমে কোনো ব্যক্তি প্রসিদ্ধি লাভ করে, মানুষের মন কেড়ে নেয়। আমরা যদি এদিকে দেখি গাছ পাক রহমাতুল্লাহ তাআলা তার জীবনী যদি আমরা পর্যালোচনা করি, অধ্যয়ন করি বা কোনো বয়ান ওনার ব্যাপারে শ্রবণ করি, তাহলে দেখতে পারবো গাছ পাকের যে গুণাবলী ছিল, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি যেমন গুণাবলী হওয়া উচিত, আলহামদুলিল্লাহ আজ্জাবজাল গাছ পাকের মধ্যে এরকম গুণাবলী ছিল। গাছ পাক রহমাতুল্লাহ তাআলা শুধু বলার মধ্যে রাখতেন না, বরঞ্চ আমল করতেন যে উত্তম চরিত্র ব্যাপারে। গাছপাক রহমাতুল্লাহ তাআলাই বলেন, শেখ আব্দুল্লাহ জাবাই রহমাতুল্লাহ তাআলাই তিনি বর্ণনা করেন, একবার হুজুরে গাছপাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বলেছেন, আমার নিকট ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এবং মানুষের সাথে সদাচরণ করা পরিপূর্ণ এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল। গাছপাক অন্যকে খাবার খাওয়ানো পাশাপাশি মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাকে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল বলেছেন। গাছ পাকের জীবনে যদি আমরা পর্যালোচনা করি, দেখব গাছ পাক রহমাতুল্লাহ তাআলা নিজে না খেয়ে ইসার করে অন্যকে খানা খাইয়েছেন, গাছ পাক রহমাতুল্লাহ তাআলা অন্যের সাথে ভালো ব্যবহার করেছেন। যেমন একটি ঘটনা জাকির ভাই বলতে চাচ্ছি, যে গাছ পাক রহমাতুল্লাহ তাআলা এই যে ইসার অর্থাৎ নিজের জিনিস অপরকে দিয়ে দেওয়া যে একটি মন মানসিকতা, এই ব্যাপারে একটি ঘটনা রয়েছে। হযরত সাইয়েদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি শহরে খাবার আশায় পতিত টুকরো বা জঙ্গলের কোনো ঘাস বা পাতা নিয়ে যেতাম এবং যখন দেখতাম যে অন্য ফকিররাও এর সন্ধানে রয়েছে, তখন নিজের ইসলামী ভাইদের ইসার অর্থাৎ নিজের এই প্রিয় বস্তুকে যা আমি আহার করব তা আমি তাদেরকে ইসার করতে গিয়ে আর তা নিতাম না, এভাবে রেখে দিতাম যেন তারা উঠিয়ে নিয়ে যায় আর নিজে ক্ষুধার্ত থাকতাম। যখন ক্ষুধার কারণে দুর্বলতা সীমাতিক্রম করল এবং মৃত্যু নিকটবর্তী হয়ে গেল, তখন আমি ফুলের বাজার থেকে একটি খাবারের বস্তু যা মাটিতে পড়েছিল তা উঠালাম এবং এক কোণে গিয়ে খাবার জন্য বসলাম। এমন সময় এক অনারবী যুবক আসলো, তার নিকট তাজা রুটি এবং ভুনা মাংস ছিল, সে বসে খেতে লাগলো। তাকে দেখে আমার খাবার ইচ্ছা আরো প্রবল হয়ে গেল। যখন সে নিজে খাবার জন্য গ্রাস উঠাত, তখন প্রচন্ড ক্ষুধার কারণে নিজের অজান্তে মন চাইত যে আমি মুখ খুলে দেই যেন সে আমার মুখেও একটি গ্রাস দিয়ে দেয়। কেমন ক্ষুধার মধ্যে ছিল! অবশেষে আমি আমার নফসকে শাসন করলাম যে অধৈর্য হয়ো না, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, যদি মৃত্যুও এসে যায় তবু আমি সেই যুবকের নিকট থেকে চেয়ে কখনো খাবার খাব না। হঠাৎ সেই যুবক আমার দিকে মনোযোগ দিল এবং বলতে লাগলো, ভাই আসুন আপনিও আমার সাথে খাবারে অংশগ্রহণ করুন। আমি তাকে না করলাম, সে বারবার আমাকে বলতে লাগলো, আমার নফস খাওয়ার জন্য খুব উৎসাহ দিতে লাগলো, কিন্তু আমি তারপরও তাকে না করলাম। তবে সেই যুবকের বারবার অনুরোধে সামান্য পরিমাণ আমি খেলাম। সে আমাকে জিজ্ঞাসা করলো,
আপনি কোন জায়গার অধিবাসী, অর্থাৎ আপনি কোথায় থাকেন? তো সে বলল, আমি জিলানের অধিবাসী। তখন সেই যুবক বলল, আমিও তো জিলান শহরে থাকি। তখন ওই গাসপাক রহমাতুল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো, আপনি প্রসিদ্ধ জাহিদ হযরত সৈয়দ আবু আব্দুল্লাহ সাওয়ামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নাতি আব্দুল কাদেরকে চিনেন? আমি বললাম, সে তো আমি নিজেই। তখন এ কথা শুনে ওই যুবক অনারবি যুবক ছটফট করতে লাগলো এবং বলতে লাগলো যে, আমি বাগদাদে আসার সময় আপনার আম্মা জান আমাকে দেওয়ার জন্য আমাকে 8টি সোনার আশরাফি দিয়েছেন। আমি বাগদাদ এসে আপনাকে অনেক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ আপনার খোঁজ দিতে পারলো না। ওইদিকে আমার নিজের সব টাকা খরচ হয়ে গিয়েছে, 3 দিন যাবৎ আমি কিছুই খাইনি। অতঃপর আমি ক্ষুধার তাড়নায় কাতর হয়ে আমার যখন প্রাণ ওষ্ঠাগত হবে, তখন আপনার ওই যে দিনার সোনার দিনার দিয়েছিল আপনার আম্মা জান, ওইখান থেকে কিছু টাকা খরচ করে আমি এই রুটি এবং ভুনা মাংস নিয়েছি, এগুলো আপনি কবুল করেন, এগুলো তো আপনারই খানা। এতক্ষণ পর্যন্ত আপনি আমার মেহমান ছিলেন, কিন্তু এখন আমি আপনার মেহমান। তখন গাছে পাক রহমাতুল্লাহ তাআলা তার কেমন আখলাক, তার চরিত্র কেমন, গাছে পাক রহমাতুল্লাহ তাআলা কি করলেন, ওই খাবার ওই ব্যক্তিকে দিয়ে দিলেন এবং সাথে কিছু টাকাও, সে যে সফর করেছে এত পরিশ্রম করেছে, কিছু টাকাও তাকে দিয়ে দিলেন ওই যুবককে, এবং সেখান থেকে তিনি ওই যুবক তা নিয়ে চলে গেল। এ থেকে জাকির ভাই আমরা বুঝতে পারি গাছে পাক রহমাতুল্লাহ তাআলা তার অবস্থা কেমন ছিল। ক্ষুধা এমন অবস্থা যে জীবন চলে যাবে, মৃত্যু একেবারে অনিবার্য, এমন অবস্থায়ও তিনি নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করলেন। ওই যুবক 3 দিন পর্যন্ত না খেয়েছিল, তারও ক্ষুধা, সে ক্ষুধা তো ছিল। গাসপাক রহমাতুল্লাহ তাআলা তাকে খানা খাইয়েছেন। গাসপাকের ওই কথা যে আমি মানুষকে খানা খাওয়ানোকে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল মনে করি, এটা মনে করে গাসপাক কি করলেন, ওই যুবককে খানা খাওয়ালেন।
গাসপাক রহমাতুল্লাহি তাআলার জীবনীর মধ্যে যে মানুষকে, গরিবকে, মিসকিনকে খাবার খাওয়ানো, তার মধ্যে এক জজবা, মন মানসিকতা ছিল, অনেক অনেক ঘটনা পাওয়া যায়। আমরা এহসান ভাইয়ের কাছে আসবো, কিছু মাদানি ফুল নিব, এরপর ইনশাল্লাহ দর্শকের কল SMS ও নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি এহসান ভাই,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাই এর উত্তম চরিত্র সম্পর্কে, তো গাউসে পাক রহমাতুল্লাহ আলাই এর উত্তম চরিত্র তার গোটা জিন্দেগি, তার শুরু থেকে যদি আমরা শেষ পর্যন্ত দেখি প্রতিটা পার্টে পার্টে তার লাইফের, তার প্রতিটা দিক নির্দেশনা, তার কাজকর্ম সবকিছুই তার উত্তম। কেনই বা উত্তম হবে না, কারণ আল্লাহ তাআলা উত্তম মর্যাদার অধিকারী বানিয়েছেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মতো উত্তম চরিত্রের মতো আর কার হতে পারে? আর গাউসে পাক তো স্বয়ং তারই আওলাদ, তো তার উত্তম চরিত্র কেনই বা হবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ বরকত নিয়ে তার দেওয়া প্রতিটা দিক নির্দেশনা, তার দেওয়া সুন্নত মোতাবেক তিনি তার জীবনকে অতিবাহিত করতেন। কিতাবের মধ্যে তার সম্পর্কে বলা হয়েছে যে তার চেহারা মুবারকের মধ্যে নূরের আভা, কণ্ঠস্বর সুউচ্চ এবং সুমধুর ছিল, তার স্বভাবের মধ্যে ছিল বিশেষ যে দিকটি সেটা ছিল নীরবতা ছিল। তিনি কথা কম বলতেন, বিনা প্রয়োজন তিনি কথা বলতেন না এবং মানুষের সাথে কম মেলামেশা করতেন, নির্জন স্থানে ইবাদত করতেন এবং এই ইবাদতকে তিনি ভালোবাসতেন, যে একাকী ইবাদত রিয়াজত করা এই বিষয়কে তিনি খুবই পছন্দ করতেন। তার দরবারে যারাই আসতেন তার খিদমতে, বড় বড় রাজা বাদশা সবাই আসতেন এমন ভক্তির সাথে এবং ভয়ের সাথে। একটা বিষয় দেখুন, মানুষ দুনিয়াবী দিক থেকে যদি কারা কেউ বড় থাকে তো যেমন তাকে অনেকে ভয় পায়, মানুষের মধ্যে কিছু গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, যেমন একজন ব্যক্তিকে দেখলে মানুষ শুধু তাকে ভয় পায়, যাকে ভয় পায় দেখবেন তার আগে তার পিছনে মানুষ তাকে ভক্তি করে না, সম্মান করে না, কারণ তিনি রাগী, তিনি সবসময় শাসন করে, তাকে দেখলে মানুষ ভয় পায়। কিন্তু গাউসে পাকের চরিত্র এমন একটি চরিত্র ছিল যে শুধু ভয় পেত না, যেমন ভয় পেত তেমন ভক্তিও ছিল তার। তো এটা কিন্তু খুব বড় একটি আদর্শ, বড় একটি মানুষের উত্তম চরিত্রের মধ্যে একটি গুণ। যেমন সোহেল ভাই যে হুজুরের ব্যাপারে বললেন যে তিনি খাবার খাওয়াতেন গরিবদেরকে, গরিবদেরকে খাবার খাওয়ানো, গরিবদের সাথে চলাফেরা মেশা, এটা গাউসে পাকের খুব একটি পছন্দনীয় কাজ ছিল। তো দেখেন, যারাই বড় বলি আমরা সমাজের মধ্যে বলি বা পৃথিবীর মধ্যে, দেখবেন সুউচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিরা দুনিয়াবি দিক থেকে আমি বলছি, তো তারা দেখবেন চলাফেরাও করে কিন্তু বড় লোকদের সাথে যারা তার লেভেলের, কিন্তু তার নিম্ন লেভেলের মানুষের সাথে কিন্তু চলাফেরা খুব কম করতে দেখা যায়, কিন্তু গাউসে পাকের মধ্যে ছিল কিন্তু এর বিপরীত, আর আমাদের মধ্যে কিন্তু এর উল্টাটা। তো তিনি তার ইবাদতের প্রতি এতটাই প্রাধান্য দিতেন, যেমন একবার তিনি শহরের একটি এলাকার মধ্যে ছিলেন, অবস্থান করছিলেন, তো তিনি এত ক্ষুধার মধ্যে ছিলেন, ক্ষুধায় কাতর ছিলেন। তো তিনি তার বর্ণনার মধ্যে তিনি নিজের ভাষায় বলছিলেন যে এই ক্ষুধার কারণে তিনি যে কিছু ক্রয় করে খাবেন তার কাছে ওরকম অর্থ ছিল না। আচ্ছা, কারো মাধ্যমে যে তিনি খাবার কিনবেন, পরিচিত কেউ থাকবে, এরকমও তার কেউ ছিল না। তো হঠাৎ করে তার একটি কাগজের পুটলি ছিল, এর মধ্যে দেখলো কিছু পয়সা ছিল, কিছু অর্থ ছিল, যেটা দিয়ে তিনি খাবার কিনেছিলেন, কিছু রুটি হালুয়া কিনেছিলেন। তো এই কিনে তিনি মসজিদের মধ্যে গেলেন। তো মসজিদের মধ্যে যে তিনি চিন্তা করলেন যে এই খাবার আমি খাবো নাকি ইবাদত করব, খাবারগুলি খাবো নাকি নামাজ আদায় করবো, মানে ভাবছিলেন তিনি খাবো কিনা। দেখেন, এত অনাহার ছিল, এত ক্ষুধার্ত থাকার পরেও তিনি আবার চিন্তা করলেন খাবো কিনা। এর মধ্যে তিনি মসজিদের মধ্যে তার দৃষ্টি পড়লো মসজিদের, তো সেখানে ঝুলানো ছিল একটি লেখা। লেখাটি এমন ছিল যে আমি দুর্বল মুমিনের জন্য রিজিকের কামনা সৃষ্টি করেছি,
আল্লাহ
যেন সে ইবাদত করার জন্য এর মাধ্যমে শক্তি অর্জন করে।
সুবহানাল্লাহ।
তো তিনি কনফিউশন ছিলেন যে আমি খাবো কিনা খাবো না, যখনই এই লেখাটা তার নজরে পড়লো তিনি খাওয়াই ছেড়ে দিলেন,
খাবার আবার অফ করে দিয়ে
তিনি ওইখানে নামাজ আদায় করে তিনি চলে গেলেন, খাবার ওইখানেই রয়ে গেল।
আল্লাহ,
এ ছিল গাউসে পাকের, দেখেন কি মন মানসিকতা। আর আজকে আমরা যদি গাউসে পাকের মরিদ, গাউসে পাকের আশিক, আশিকে গাউসে পাক, তার উত্তম চরিত্রকে আমরা ফলো করি, কিন্তু ফলো করি বলতে আমরা মহব্বত করি, ফলো কিন্তু আসলে করা হয় না। এমন কোন ব্যক্তি দুনিয়াতে আপনি পাবেন যে তিন দিন চার দিন অনাহার ছিল, ক্ষুধার্ত ছিল, খাবার কিনে আবার সেই খাবার খাবে না।
এখানে কয়েকটি বিষয় প্রকাশ পায় হাসান ভাই, সেটা হলো গিয়া, একে তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মধ্যে এই বিষয়টা থেকে বিষয় থেকে প্রমাণ হলো যে খৌফে খোদা তার মধ্যে কেমন ছিল, আল্লাহ তাআলার ভয় যে আমি কি খাবার খাবো নাকি ইবাদত করব, আল্লাহ কোনটাতে কোনটা করলে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন, রাজি হবেন। দ্বিতীয়ত, ইবাদতের স্বাদ সে কেমন অনুভব করেছেন। আমি যদি আগে খাবার খাই তো ইবাদতে আমার দেরি হয়ে যাবে, ইবাদত করতে পারবো না বা দেরি হয়ে যাবে, এটা ভেবে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা ইবাদত করবেন না খাবার খাবেন এটা চিন্তা করলেন। এরপরে দেখেন এর মধ্যে যে এক ইখলাস, আন্তরিকতা, এটাও বা কত দূর তাকে পৌঁছে দিয়েছেন। আর এখন এই তার এই উত্তম চরিত্রের কারণে, তার এই ভালো আমলের কারণে, তার এই আল্লাহ তাআলার রাজির যে এক মন মানসিকতা, এই বিষয়টা গাউসে পাক রহমতুল্লাহি তাআলাকে কত বড় বানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ এখন প্রতিটি এলাকায় ছোট বড় জ্ঞানী আর মূর্খ সবাই জানে এক নামে বড় পীর, তার নাম জানুক আর না জানুক কি জানে, বড় পীর জানে। আর এই বড় পীর অন্য কেউ নয়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা। কিছু কমেন্টস আসছে ফেসবুক পেজের মধ্যে, এগুলো পরে নিই, এরপর ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করছি। আমাদের সৈয়দ ইমতিয়াজ ভাই, তিনি আমাদেরকে কমেন্টস করলেন ফেসবুক পেজের মধ্যে। তিনি বললেন যে আমি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে মাদানী চ্যানেল দেখছি, আল্লাহ তাআলা আপনাকে আমল করারও তৌফিক দিক যেভাবে করে মাদানী চ্যানেল দেখছেন। আর একজন ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তানবীর ভাই, তানবীর ভাই আমাদের সাথে আছেন। এরপরে আমাদেরকে রাজীব আত্মারি ভাই কমেন্টস করেছেন, তিনি সালামও দিলেন আর বললেন জাকির ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া আছে, আপনাদের দোয়া আছে, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর একজন ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করেছিলেন অনেক আগেই, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোরআনে পাকের তেলাওয়াত আজকে শোনালেন আমাদেরকে। এরপরে ঢাকা থেকে নিজাম কাদেরী ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি আমাদের সাথে আছেন। নারায়ণগঞ্জ থেকে এক ইসলামী ভাই নুরুজ্জামান, নুরুজ্জামান ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন যে গাউসে পাকের অনুষ্ঠান আপনারা করছেন খুব ভালো লাগে, তবে মাঝে মধ্যে গাউসে পাকের যে মাজার শরীফ আছে এটাকেও দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি অনুরোধ করছি যারা পিসিআরএ আর এমসিআরএ আছেন, যখনই কালাম চলে বা গাউসে পাক রহমতুল্লাহি তাআলার তাজকিরা আসে, আলোচনা আসে, ফাঁকে ফাঁকে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফও দেখাবেন, জিয়ারত করাবেন, যাতে করে যারা আসে কাছে গাউসে পাকের দেওয়ানা আছে, মোহাম্মদকারী আছে, মুরিদ আছে, তারাও যেন গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ, রওজা শরীফ যেন মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আরো একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি নরসিংদী থেকে, তিনি বললেন যে আমাদের এলাকায় কিছুদিন পূর্বে মাদানী চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার চালু হয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, কেননা বন্ধ হয়ে যাওয়া এটা তো অনেক দুর্ভাগ্যের বিষয়, মাদানী চ্যানেল দেখা থেকে আপনি কি থাকবেন, বঞ্চিত থাকবেন, এখন আবার চালু হয়ে গিয়েছে, হয়তোবা কারো না কারো চেষ্টার কারণে চালু হয়েছে,
আল্লাহ তালা শুক্রিয়া, আবারও মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন। দর্শকের কল নিব ইনশাল্লাহ তালা, এরপরে রেজাউল ভাই থেকে মাদানী ফুল নিব, এরপর ইনশাল্লাহ আজকের আল্লাহ তালা নিয়ামতের প্যাকেজ রয়েছে, দর্শকের প্যাকেজও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি কল চালিয়ে দিন।
আমার নাম জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে বলছিলাম।
জি জাহাঙ্গীর, আচ্ছা জাহাঙ্গীর ভাই একটি গজল শুনতে চেয়েছেন, নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আপনি কল করেছেন, খুব কাছেই আছেন মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, যদি সম্ভব হয় তবে ফয়জানে মদিনায় চলে আসেন, সায়দাবাদ ঢাকাতে সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করুন, এখান থেকে ইনশাআল্লাহ গজল শুনতে পারবেন, নাতে রাসূল শুনতে পারবেন। পরবর্তী কল।
আমি ফতুল্লাহ থেকে বলছি।
জি
মোহাম্মদ রুবেল।
জি
আমি একটা নাতে রাসূল শুনতে যেতেছিলাম।
আচ্ছা রুবেল ভাই আপনিও নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। রেজাউল ভাই থেকে কিছু মাদানী ফুল নিব, এরপরে আপনাদেরকে অবশ্যই নাতে রাসূল শোনাবো ইনশাআল্লাহ। আমাদের শাহাদাত আত্তারি ভাই সাথে আছেন, অবশ্যই নাত শোনাবেন আপনাদেরকে। জি রেজাউল ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيدنا الانبياء والمرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم। আজকে আলোচ্য বিষয় হচ্ছে গাউসে পাকের উত্তম চরিত্র, যেটাকে আরবিতে আখলাকে হামিদা বা আখলাকে হাসানা বলা হয়। আখলাকে হাসানা বা আখলাকে হামিদা, এটার অনেকগুলো দিক রয়েছে। আখলাক মানে চরিত্র, আর হামিদা বা হাসানা মানে উত্তম। তো চারিত্রিক উত্তম গুণাবলীর অনেক দিক রয়েছে, যেমন সত্যবাদিতা, তারপরে একটু পূর্বে আমরা শুনলাম অপরকে ইসার করা, আত্মত্যাগ করা, অপরের সহযোগিতায় আসা, এমন কোন গুণাবলী নেই যে গাউসে পাকের মধ্যে ছিল না, কোনটা বর্ণনা করব। যেমনটি বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে, আমাদেরকে সংবাদ দিয়েছেন আবু গালিব ফাদলুল্লাহ ইবনে আহমদ ইবনে বয়ান ইবনে মুর্তাদা ইবনে শুকরুল্লাহ হাশিমি বাগদাদি কারখি, তিনি বলেন, আমাদেরকে সংবাদ দিয়েছেন শেখ আবুল হাসান আলী ইবনে সুলাইমান নানাবাই, তিনি বলেন, আমি শেখ আবুল কাসিম ইসলাম ওমর বাজ্জার থেকে শুনেছি, তিনি বলেছিলেন যে যে সময়গুলো আমরা শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে বসছিলাম, তখন তা যেন স্বপ্ন ছিল, আর যখন আমরা জাগ্রত হলাম তখন আমরা সেগুলো হারিয়ে ফেললাম। তার চরিত্র ছিল পছন্দনীয়, তার গুণাবলী ছিল অত্যন্ত পবিত্র, তার সত্তা ছিল অসৎ কর্ম থেকে মুক্ত, তার হাত ছিল দানশীল, তিনি প্রতি রাতে দস্তরখানা বিছানোর নির্দেশ দিতেন আর মেহমানদের সাথে খানা খেতেন, দুর্বলদের সাথে বসতেন, অসুস্থকে দেখতে যেতেন, গানার জোরে ধৈর্য ধারণ করতেন। তার সাথে যারা বসত তাদের কেউ এটা মনে করতো না যে অন্য কোন ব্যক্তি তার নিকট তার চেয়ে বেশি সমাদৃত। এটা কিন্তু আমাদের মাঝখানে বলতে হয় আমির আহলে সুন্নতের মধ্যেও পাওয়া যায়। তারপরে তার ওই সহচরবৃন্দ যারা অনুপস্থিত থাকতেন তাদের খবরাখবর নিতেন, তাদের কথা জিজ্ঞেস করতেন, তাদের বন্ধুত্ব সংরক্ষণ করতেন, তাদের দুষ্টুটি গোপন করতেন এবং ক্ষমা করতেন, কেউ শপথ করে যা বলতো তার সত্যায়ন করতেন এবং নিজের জ্ঞানকে তার সম্পর্কে গোপন করতেন। আমি তার চেয়ে বেশি লজ্জাশীল আর কাউকে দেখতে পাইনি। তিনি বলেন, ওমর শায়েখ ওমর যখন শায়েখ আব্দুল কাদির রহমতুল্লাহি তাআলা আলাইহির উল্লেখ করতেন তখন তিনি এভাবে কবিতা পড়তেন, অনুবাদ হচ্ছে, আল্লাহরই জন্য সকল প্রশংসা, আমি এমন এক যুবকের প্রতিবেশী রয়েছি যিনি হাকিকতের সাহায্যকারী এবং খুব উপকারী ও কঠোর শাস্তিদাতা। দানশীলতার জন্য তিনি দৃষ্টিকে উপরে, দানশীলতা ব্যতীত অন্য কোনো কিছুর জন্য তিনি দৃষ্টি উপরে ওঠান না, লজ্জার কারণে তার লজ্জাস্কর বিষয়কেও উপেক্ষা করতেন না। আমাদেরকে তিনি এই বাহাজাতুল কিতাবের মধ্যেই আরো রয়েছে যে মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলার অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে বলা হয় যে আমি তখন তার নিকট উপস্থিত ছিলাম, তিনি বলেন, তিনি জাহিরি সৌন্দর্য সম্পন্ন, সবসময় হাসি মুখ, অতি সুন্দর, অত্যন্ত লজ্জাশীল, প্রশস্ত হৃদয়, সহজ পাকড়াওকারী, উন্নত চরিত্রের অধিকারী, খুশবুদার ঘাম বিশিষ্ট, দয়ালু, দয়াদ্র ও স্নেহ বৎসল ছিলেন। নিজের সাথে উপবেশনকারী যারা বসতেন তাদের সম্মান ও সমাদর করতেন, যখন তাকে চিন্তিত দেখতেন তখন তাকে আনন্দিত ও সন্তুষ্ট করে দিতেন আর তার দুশ্চিন্তা দূর করে দিতেন, আর আমি কাউকে তার চেয়ে বেশি পবিত্র ভাষী ও পবিত্র শব্দ উচ্চারণকারী দেখিনি। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, তিনি এই কিতাবের মধ্যে আমাদেরকে সংবাদ দিয়েছেন আবুল হাসান আলী ইবনে আজদামর মুহাম্মদী, তিনি বলেন, আমি শেখ ইমাম মুফতি ইরাক মহিউদ্দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে হামেদ বাগদাদি তাওহিদি থেকে তার বাণী 636 হিজরিতে তার চিঠি থেকে লিখেছিলাম। তিনি বলেন, শেখ মহিউদ্দিন আব্দুল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ক্রন্দনকারী, বড় ভীতি সম্পন্ন ও অত্যন্ত ভক্তিযুক্ত ভয় বিশিষ্ট ছিলেন। তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। তার চরিত্র অতি উন্নত উৎকৃষ্ট ছিল। তিনি সুগন্ধিময় ঘাম সম্পন্ন মানুষের মধ্যে অশ্লীল কথা থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থানকারী এবং লোকদেরকে আল্লাহর নিকট সবচেয়ে বেশি নৈকট্যধন্য ছিলেন। যখন আল্লাহ তাআলার হারামকৃত বিষয়াদির বরখেলাপ করা হতো, তখনই জঘন্য তজন্য কঠোরভাবে পাকড়াও করতেন। নিজের জন্য তিনি কখনো রাগ করতেন না, নিজের রব ছাড়া নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না, প্রার্থীকে কখনো নিরাশ ফেরাতেন না, যদিও তার দু কাপড় থেকে একটি কাপড় দিয়ে দিতে হোক না কেন। অর্থাৎ ওনার কাছে যদি দুটি কাপড় থাকতো, ওনার কাছে যদি কেউ একটি চেয়ে বসতো, উনি দিয়ে দিতেন।
সুবহানাল্লাহ।
সামর্থ্য তাকে অন্বেষণকারী ছিল, খুদাই সাহায্য তাকে সহায়তা করত, গান তাকে সভ্যতার পাঠ দিত, আল্লাহর নৈকট্য তাকে আদব শিক্ষা দিত, বক্তব্যের প্রকাশ পেত তার ধন ভাণ্ডার, মারিফত তার আশ্রয়স্থল ছিল, অদৃশ্যের সম্বোধন তার উপদেষ্টা ছিল, চোখের কোণা তার দূত ছিল, ভালোবাসা তার সার্বক্ষণিক সঙ্গী ছিল, হৃদয়ের প্রশস্ততা ছিল তার জন্য ভোরের মনোরম হাওয়া, সততা ছিল তার পতাকা, বিজয় ছিল তার ধন দৌলত, সহনশীলতা ছিল তার শিল্পকর্ম, জিক্র ছিল তার উজির, চিন্তা ভাবনা ছিল তার সাথে কথোপকথনকারী, মুকাশাফা তার খাদ্য ছিল, মুশাহাদা তার শিফা, শরীয়তের নিয়মাবলীর পালন ছিল তার বাহ্যিক নিয়মাবলী, এবং হাকিকতের বৈশিষ্ট্যাদি ছিল তার অভ্যন্তরীণ দিক। আর তিনি নিম্নলিখিত পঙ্ক্তিগুলো আবৃত্তি করলেন, আল্লাহর শপথ, ওই শায়খে মাকাররাম, আপনার দরবারে তো অত্যন্ত প্রশস্ত, আপনি পবিত্র বংশ ও মর্যাদাকে আভিজাত্য দান করেছেন, উন্নত মর্যাদাকে আপনি মহত্ব দান করেছেন, আপনি এমনকি মেঘের ধনুক আপনার পায়ের পদানিতে খোরাক দিয়ে গেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে কিছু কথাগুলো বর্ণনা করেছেন, অনেক মজা আসছে মাশাআল্লাহ।
আসলে মানে কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি, আরো মানে ওনার সামনে একটি বড় আকারে কবিতা উনি বর্ণনা করেছেন ওই লেখক। শুধু তাই নয়, আমরা তো কাসিদায় গাউসিয়ার মধ্যে পড়ি এবং এটাও শুনেছি, গাউসুল ওয়ারা পর লাখো সালাম। ওয়ারা, ওয়ারা কাকে বলে? ওয়ারা এবং তাকুয়া এর মধ্যে পার্থক্য রয়েছে।
আচ্ছা,
তাকুয়া পরহেজগারি, ওয়ারাও পরহেজগারি। তো তাকুয়া হচ্ছে ক্ষুধাবীতি, এমন ক্ষুধাবীতি আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাকে বলে তাকুয়া। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন হারাম বস্তু এগুলো থেকে বাঁচিয়ে রাখা। আর ওয়ারা, ওয়ারা হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেন নাই কিন্তু এটা মুবাহ, মুবাহ বিষয় থেকেও আল্লাহ তাআলার মহাব্বতে নিজেকে বাঁচিয়ে
রাখা। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে ওয়ারা।
সুবহানাল্লাহ।
যেটা নিষেধ নাই,
উত্তমের চেয়ে উত্তম,
উত্তমের চেয়ে উত্তম।
সুবহানাল্লাহ।
আমরা আবার পড়ি, গাউসে আজম ইমামুত তুকা উন্নুকা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কাসিদার মধ্যে পড়ি না আমরা সালাতু সালামের মধ্যে, গাউসে আজম ইমামুত তুকা উন্নুকা, মানে কি? অর্থাৎ গাউসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু উনি নেককার ছিলেন না, উনি শুধু পরহেজগার ছিলেন, বরং ইমামুত তুকা ওয়ান্নুকা, অর্থাৎ তাকওয়াগারীদের ইমাম এবং নেককারদের ইমাম
ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক অনেক কল দিয়েছিলেন, নাচ শোনার জন্য এসএমএসও করেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্যাকেজ দেখবো আমরা, এরপর ইনশাআল্লাহ নাচ খা ইসলামী দেখে নাচ শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, প্যাকেজ চালিয়ে দিন।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নামাজকে জামাতের সঙ্গে আদায় করার কঠোর তাগিদ দিয়েছেন। দুনিয়াতে ইমানদার মুসলমানের জামাতে নামাজ আদায় হলো সারিবদ্ধ হয়ে ফেরেশতাদের ইবাদতের সঙ্গে সামঞ্জস্য। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে মানুষের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পরিচয় লাভ ও সহনশীলতার শিক্ষা লাভ করে। এ কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম যারা মসজিদে যাওয়ার শক্তি রাখে তাদের জন্য মসজিদে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব করেছেন। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায় সম্পর্কে অনেক সওয়াব, ফজিলত ও মর্যাদার ঘোষণা দিয়েছেন। যেমন হযরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একা একা নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায়ের ফজিলত 27 গুণ বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির অর্থাৎ অতিথির সেবার ব্যবস্থা করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ
আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জামাতে নামাজ আদায় করা অনেক বড় এক নিয়ামত, আসলে অনেক বড় নিয়ামত। যখন আমরা জামাতে নামাজ আদায় করব, আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকার ভাই, আমার আত্মীয় স্বজন, তাদের খবর নেওয়ার এক উত্তম মাধ্যম মসজিদে গেলে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তারা হয়তো আমার প্রতিবেশী, না হয়তো তারা আমার আত্মীয় স্বজন, কেউ না কেউই তো জামাতে এক সমাজে আমরা বসবাস করি। কোন এক ব্যক্তি যদি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন আসরের নামাজে সে আসেনি, তখন আপনার মধ্যে জানার এক চেষ্টা থাকবে আপনার মধ্যে যে কেন সে আসলো না, কোনো পেরেশানিতে তো নেই, হসপিটালে গিয়েছে নাকি অসুস্থ, কেন সে আসেনি। এই যে পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয়, নিজের ঘরের আশেপাশে, নিজের সমাজের মধ্যে যারা আছে তাদের খবর নেওয়ার জন্য উত্তম এক ব্যবস্থা হয়েছে মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করা। আর এতে করে হিংসা দূর হয়ে যায়, ঝগড়া বিবাদ দূর হয়ে যায়, এরপরে মহাব্বত সৃষ্টি হয়, একে অপরের খবর নেওয়ার ভালো এক মাধ্যম জামাতে নামাজ আদায় করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে নামাজ আদায় করার ব্যাপারে অনেক বেশি উৎসাহ আমাদেরকে দিয়েছেন, তাগিদ আমাদেরকে দিয়েছেন, আর সওয়াবের ব্যাপারেও অনেক হাদিসে কারিমা এরশাদ করেছেন যাতে করে আমরা জামাত সহকারে নামাজ আদায় করি। অনেক বড় এক নিয়ামত জামাত সহকারে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যাবো নাতখা ইসলামী ভাই থেকে কিছু নাতের পঙ্ক্তি শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় আসবো। জি সাদাত ভাই।
হে নবী আমায় মদিনা তে ডাকিও বারে বার, বারে বার আসিব আমি হয় যেন সে থাই মজার। দয়া করো ইয়া রসুল্লাহ সুবাসিত বাতাসে তাই কি অপরূপ পরিবেশ, সুবাসিত বাতাসে তাই কি অপরূপ পরিবেশ, প্রতিটি দুলি কনাইর এছে নূরের সমাহার। দয়া করো ইয়া রাসূলুল্লাহ
সবুজ গম্বুজের ছায়া তলে যেন মোর হয় মরণ, সবুজ গম্বুজের ছায়া তলে যেন মোর হয় মরণ। ঈমানের সাথে মদিনায় ও হে আমার পরবরদিগার, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো করো দয়া ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ, দয়া করো 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 ইয়া রাসূলুল্লাহ। সর্বদা যেন মুখে তা কে মদিনার জিকির, সর্বদা যেন মুখে তা কে মদিনার জিকির, সদা যেন মুখে থাকে শুধু মদিনা আমার, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো করো দয়া ইয়া রাসূলুল্লাহ, করো দয়া ইয়া রাসূলুল্লাহ।
সোহেল ভাইয়ের কাছে আসবো আরো কিছু মাদানী ফুল। আমরা নিব ইনশাআল্লাহ তাআলা গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার উত্তম চরিত্র সম্পর্কে আমরা জানতে পারছি, জানার চেষ্টা করছি বা শেখার চেষ্টা করছি। আল্লাহ যাতে করে গাউসে পাকের সাদেকায় আমাদেরকে উত্তম চরিত্রবান করে দেন। জি সোহেল ভাই,
গরিবদেরকে খুব সাহায্য করতেন, যারা অভাবী ছিল তাদের অভাব দূর করার চেষ্টা করতেন।
সুবহানাল্লাহ।
এমন একটি ঘটনা বাহাজাতুল আসার নামক কিতাবের মধ্যে রয়েছে, হুজুরে গাছ পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাহেবজাদা হযরত শেখ সৈয়দ আব্দুর রহমান কাদেরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বর্ণনা হলো, আমার পিতার বুজুর্গী প্রসিদ্ধ হয়ে গেল, তখন তিনি রহমাতুল্লাহ তাআলাই শুধুমাত্র একবারই হজ করেছেন। এই হজের সফরে আসা যাওয়াতে আমি তার বাহানের লাগাম ধরেছিলাম। যখন আমরা বাগদাদের দক্ষিণের একটি শহরে পৌঁছালাম, তখন তিনি বললেন যে এখানকার সবচেয়ে দরিদ্র ঘরের সন্ধান করো। এই কারণে আমি এক মরু প্রান্তর দেখলাম যাতে উলের একটি তাঁবু ছিল, তাতে এক বৃদ্ধ, এক বৃদ্ধা আর এক মেয়ে ছিল। তিনি রহমাতুল্লাহ তাআলাই সেই বৃদ্ধ থেকে অনুমতি নিল এবং সঙ্গী সাথী সহ সকল সবাই এই মরুপ্রান্তরে অবতরণ করলেন। সেই শহরের মাশাইখ এবং ধনী লোকেরা তার খিদমতে আসলো এবং দরখাস্ত করলো যে আপনি আমাদের গরিবখানায় অথবা অন্য কোনো ভালো স্থানে তশরিফ নিয়ে চলুন। কিন্তু গাছে পাক রহমাতুল্লাহ তাআলাই তা মঞ্জুর করলেন না, বরঞ্চ তিনি ওই গরিবখানায় অর্থাৎ ওই বৃদ্ধ বৃদ্ধা এবং মেয়ে ছিল ওইখানে তিনি নামলেন, সেখানে রাত্রি যাপন করার ইচ্ছা পোষণ করলেন। শহরের শাসক তার জন্য অনেক গরু ছাগল খাবার সোনা রূপা এবং অনেক মালপত্র পাঠালেন আর সফরের জন্য বাহনও প্রেরণ করলেন এবং লোকেরা চারিদিক থেকে তার খিদমতে উপস্থিত হলেন। তিনি তার সাথীদেরকে বললেন যে এই সকল মালপত্র থেকে আমি আমার অংশ এই ঘরের লোকদের উপহার স্বরূপ প্রদান করে দিলাম। যে ঘরের মধ্যে একজন বৃদ্ধ বৃদ্ধার মেয়ে ছিল, তারা গরিব ছিল, তাদেরকে গাছপাক রহমাতুল্লাহ তাআলাই দান করে দিলেন তার নিজের অংশ। এই দৃশ্য দেখে বাকি যারা ছিল সাথী গাছপাক রহমাতুল্লাহ তাআলাই সঙ্গী সফর সঙ্গী যারা ছিল, তারা নিজেরাও নিজেদের অংশগুলো কি করলেন, ওই গরিবকে দিয়ে দিলেন। তখন ওই লোকরা অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধা এবং ওই মেয়ে তারা ওই টাকা পয়সা এবং মাল ধন দৌলত এগুলো পেয়ে গেল। গাছপাক রহমাতুল্লাহ তাআলাই তিনি সেখানে অবস্থান করলেন, রাতে এবং সকালে রওনা হলেন। তার সাহেবজাদা বলেন, কয়েক বছর পর সেই শহর দিয়ে আমার গমন হলো, দেখলাম যে সেই বৃদ্ধ সেখানকার অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী। তো গাছপাক রহমাতুল্লাহ তাআলাই গরিবকে সাহায্য করে গুলেন সম্পদশালী বানিয়ে দিলেন। শুধু তাই নয়, গাছপাক রহমাতুল্লাহ তাআলাই গরিবদের খুব সাহায্য করতেন। এর আরেকটি উদাহরণ এভাবে কিতাবের মধ্যে আখবারুল আখিয়ারের মধ্যে এসেছে যে একবার গাছ পাক রহমাতুল্লাহ তাআলা এক ব্যক্তিকে কিছুটা বিষণ্ণ ও চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? সে আরজ করল, হুজুর, দজলা নদী পার হতে চেয়েছিলাম কিন্তু মাঝি ভাড়া ছাড়া আমাকে নৌকায় বসতে দিল না আর আমার নিকট কোনো কিছুই নেই। এ সময় এক ভক্ত হুজুরের কাছে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে তার খিদমতে উপস্থিত হয়ে 30টি দিনার অর্থাৎ স্বর্ণের মুদ্রা পেশ করলেন গাছ পাককে উপহার স্বরূপ। গাছ পাক রহমাতুল্লাহ তাআলা তখন ওই 30টি দিনার অর্থাৎ স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, বললেন, যাও তুমি ওই মাঝিকে দিয়ে দাও এবং মাঝিকে বলবে যেন কোনো গরিব ব্যক্তিদেরকে আর ফিরিয়ে না দেয়, তার গরিবকে যেন নদী পারাপার করতে সাহায্য করে। তো এই ঘটনা থেকে জাকির ভাই আমরা জানতে পারলাম গাছ পাক রহমাতুল্লাহ তাআলা গরিবদেরকে খুব সাহায্য করতেন। বর্তমান আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে গরিব মানুষকে আমরা অবহেলার দেখি, অবহেলিত, তো তাদেরকে সাহায্য করার লোক খুব কমই পাওয়া যায়। কিন্তু গাছ পাক রহমাতুল্লাহ তাআলা তিনি গরিবদেরকে সাহায্য করতেন। আর গাছ পাক রহমাতুল্লাহ তাআলার একটি উত্তম দিক
ছিল, চরিত্রের মধ্যে একটি চরিত্র এটাও ছিল। দর্শক শ্রোতা, যখনই গাছ পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলার এই উরুস মুবারকের মাস আসে, হয়তোবা বাংলাদেশ সহ বিশ্বের অন্য অন্য রাষ্ট্রেও আল্লাহ তাআলার দয়া কি উরুস পালন করা হয়, উদযাপন করি আমরা, আর সেটা কিভাবে করি, হয়তোবা মিলাদ মাহফিলের মাধ্যমে করি, ইজতেমায়ে জিকির ও নাতের মাধ্যমে করি, বা ঘরোয়া ভাবে ফাতেহাখানির ব্যবস্থা করি, ভালো কিছু খাবারের আয়োজন করি, গরিব যারা আছেন তাদেরকে দাওয়াত করি, অথবা ওলামায়ে আহলে সুন্নাতকে দাওয়াত করি, দোয়া খায়রের ব্যবস্থা করি। কেননা উরুস মোবারকের দিন গাউসে পাক রহমতুল্লাহি তাআলার, অনেক সময় অনেকে এটাও বলি কি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার নিয়াজ শরীফ, অর্থাৎ তার নামের যে ফাতেহা করা হয়েছে তাবারুক। আসলে দেখুন, গাউসে পাক রহমতুল্লাহি তাআলার যে চরিত্র মোবারক ছিল, উত্তম যে চরিত্র ছিল, সেখান থেকে যদি আমরা একটা চরিত্র নিজের মধ্যে নিয়ে নিতে পারি, একটা যা শুনলাম আমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কাছে কোন ভালো চরিত্রটা ছিল না, সব ভালো চরিত্রগুলো গাউসে পাকের মধ্যে ছিল। তাহাজ্জুদ নামাজ, এটাও গাউসে পাকের মধ্যে ছিল, নফল ইবাদত গাউসে পাকের মধ্যে ছিল, কোরআনে পাকের তেলাওয়াত গাউসে পাকের মধ্যে ছিল, জামাত সহকারে নামাজ আদায় করা গাউসে পাকের মধ্যে ছিল, গরিবদেরকে ভালোবাসা খাওয়ানো এটা গাউসে পাকের অভ্যাসের মধ্যে ছিল, ইলমে দিন অর্জন করা অন্যকে শিখানো এটাও গাউসে পাকের মধ্যে ছিল, নেকির দাওয়াত দেওয়া এটাও গাউসে পাকের মধ্যে ছিল। অর্থাৎ ভালো যে গুণগুলো আছে কোনটা নাই, গাউসে পাকের মধ্যে সব ছিল। এখান থেকে যদি আমরা একটাও নিজের মধ্যে নিয়ে নিতে পারি, জামাতে নামাজ আদায় করা যদি নিয়ে নিতে পারি, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে সে কোরআনে পাকের তেলাওয়াতও করবে, যে জামাতে নামাজ আদায় করবে সে নেকির দাওয়াত দিতেও সহজ হয়ে যাবে তার জন্য, যে জামাতে নামাজ আদায় করবে সে অপর মুসলমানকেও দেখাশোনার একটা অভ্যাস তার মধ্যে চলে আসবে, যে জামাতে নামাজ আদায় করবে সে সালাম দেওয়ারও একটা অভ্যাস তার মধ্যে চলে আসবে। কেননা যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করবে সে তো চেষ্টা করবে যে আমি যেহেতু পাঁচত নামাজই পড়ি, তো নামাজ পড়ার নামাজ পড়তে যাই, কাউকে না কাউকে আমি দাওয়াত দিয়ে নামাজে নিয়ে যাই, নামাজ পড়তে গেলাম কোনো মুসলমানের সাথে দেখা হলো সালাম করি আমি, এই তো আর কি। যে ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করার অভ্যাসটা যেটা গাউসে পাকের ছিল, এই অভ্যাসটা যদি আমরাও নিয়ে নিই, গাউসে পাক নয় সকল মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি সবার কাছেই জামাত সহকারে নামাজ পড়ার গুরুত্ব ছিল। আমি বলতে চাই এটাই গাউসে পাকের এত উত্তম চরিত্রগুলো আমরা শ্রবণ করছি, ওখান থেকে একটা উত্তম চরিত্র পছন্দ করে আমি নিয়ে নিই, জামাত সহকারে নামাজ আদায় করা। আমি তো এখান থেকে অনুরোধ করব, গাউসে পাককে ভালোবাসি, গাউসে পাককে মহাব্বত করি, উরুজ উদযাপন করি, মুরিদ হয়ে গিয়েছি, কাদেরী নামের পরে লাগাই, আজকে নিয়ত করে নেই গাউসে পাকের উত্তম চরিত্রের মধ্যে পাঁচ অক্ত নামাজ জামাতে ছিল, আমিও জামাতে নামাজ আদায়কারী হয়ে যাই। যখন আমি জামাতে নামাজ আদায়কারী হয়ে যাব, তো অন্যান্য গুণগুলো আমার মধ্যে এমনি চলে আসবে, কেননা নামাজ তো মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো এটাই বলার উদ্দেশ্য, একটা অভ্যাস জামাত সহকারে নামাজ আমরা নিয়ে নেই। হেসান ভাইয়ের কাছে আসবো, কিছু মাদানী ফুল নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি হেসান ভাই,
অধ্যয়ন করি, কিন্তু যদি বলা হয় প্রসিদ্ধ আল্লাহর বলি, যেমন গাউসে পাক, হুজুরে গাউসে পাক, ওনার জীবনী সম্পর্কে আলোচনা করতে বললে অনেকে জানে না,
তিনি কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তার উত্তম আখলাক কি ছিল। অনেকে আপনি শুরুতে বললেন যে অনেকে জানে তিনি বড় পীর। আচ্ছা, এতটুকু জানে, দেখেন তিনি আল্লাহ তাআলা এমন বড় ওলি, যিনি ওলি নয় ওলি তার সর্দার ছিলেন,
সর্দার
তো তাকে মানুষ চিনে শুধু বড় পীর নামে। তো দেখেন আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে কিন্তু আজকে আমরা উলিয়াদের আলোচনা শুনতে পাচ্ছি। অনেক দর্শক কল সেন্টারে এও ফোন করে অভিমত জানায় যে আপনাদের অনুষ্ঠানগুলি এজন্য খুব ভালো লাগে যেন আপনারা বেশি বেশি ওলিয়াউলাদের আলোচনা করেন, সাহাবিদের আলোচনা করেন, কিন্তু অন্য কোথাও কিন্তু দেখবেন এই আলোচনাগুলি খুব কম হয়ে থাকে। তো গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি তার জীবনের যেই 24টা ঘন্টা, প্রতিটা ঘন্টায় তিনি খুব কাজে লাগাতেন, মানে একটি সেকেন্ড তিনি বিফলে দিতেন না যে এই সময়টা
আমার এমনিতেই চলে গেছে,
চলে গেছে, এমন কোন তার জীবনের মধ্যে পাওয়া যাবে না। তো এর মধ্যে যেমন বিজ্ঞ ওলামাদের মধ্যে একজন ছিলেন হযরত আল্লামা জালালউদ্দিন ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি, তিনি অভিজ্ঞ বিশুদ্ধ ইমাম ছিলেন, মানে ওই সময় হাদিসের। তো তিনি শুরুর দিক দিয়ে গাউসে পাকের সমালোচনা করতেন যে তিনি নিজেকে খুব বড় মনে করতেন। তো শুরুর দিক দিয়ে এটা তো তিনি একটি কুরআনের একটি আয়াতকে ব্যাখ্যা করেছেন, এগারোটি ব্যাখ্যা করেছেন, এবং গাউসে পাক রহমতুল্লাহ আলাই সেই আয়াতকে ব্যাখ্যা করেছেন 40টি। তার এই জ্ঞানের গভীরতা দেখে তিনি তো খুব কান্নারত অবস্থায় পড়ে গেলেন, মানে ঢেউসের মতো অবস্থা। তিনি তার এই আয়াতের যে ব্যাখ্যা, তার জ্ঞানের গভীরতা দেখে তিনি গাউসে পাকের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
ইবনে জাওজি রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি প্রথমে তাসাউফ বিশ্বাস করতেন না।
আচ্ছা আচ্ছা।
মানে এখনো কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে কি পীর মুরিদ কি এগুলোতে আর কি আসে,
মূর্খ যারা এখনো আছে এরকম কিছু
কথা। তো একদিন ওনার ছাত্র কি করলেন যে বললেন যে হুজুর আপনি আমার পীরের কাছে চলেন। তো তোমার পীর কে? গাউসে পাকের কথা বললেন। আচ্ছা, তোমার পীর? তো পীর মুরিদির কি প্রয়োজন আছে? আমি তো এত বছর যাবত ইয়ে করতেছি এখানে তোমাদের কাছে, আমার হাজার হাজার ছাত্র, তোমার পীর কি করে? আমার পীর তো দর্শ দেয়, বয়ানও করে, তাফসিরও করে। আচ্ছা, পীর সাহেব এগুলো পারে? ওনার ধারণা ছিল যে মানে পীর মুরিদি বুঝি এইটাই যে এটার মধ্যে সীমাবদ্ধ, বায়াত গ্রহণ করবে, মানে সিন্নি খাবে, অথবা এরকম একটা কিছু ওনার ধারণা ছিল। তো বললেন অনেকবার ইসরাত করার পর বললেন যে হুজুর চলেন না একদিন। তো উনি গেলেন, ওই যে ঘটনাটা বললেন যে ইবনে জাওজি অনেক বড় আলেম ছিলেন এবং মুফাসসির ছিলেন, তাসাউফে বিশ্বাস করতেন না উনি এটাতে। তো যখন গেলেন যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বয়ান শুরু করার পূর্বে ওনার ইয়ে ছিল যে যখন তাফসির করতেন হয়তো কারি সাহেব এক আয়াত পড়তেন অথবা তিন আয়াত পড়তেন। তো কারি সাহেব যখন আয়াত পড়া শেষ করলেন তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এটার একটা তাফসির করলেন। তো ওনার যে ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই যে সাগরিদ ছিল উনি বললেন হুজুর আপনার এই তাফসিরটা জানা আছে? বলে যে হ্যাঁ আমার জানা আছে। আবার গাউসে পাক রহমতুল্লাহ আলাই এর দ্বিতীয় তাফসির করলেন, আপনার এটা জানা আছে? বলে এটাও জানা আছে। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এগারোতম পর্যন্ত বললেন যা আমার জানা আছে। যখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বারোতম তাফসির করলেন তখন ছাত্র বললেন হুজুর এটা আপনার জানা আছে? বললেন না, এটা তো নতুন শুনলাম। এমনি ভাবে বারো থেকে শুরু করে তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো পর্যন্ত, চল্লিশ পর্যন্ত করলেন। করার পরে গাউসে পাক রহমতুল্লাহ এর ব্যাপারে ওনার ধারণা চেঞ্জ হয়ে গেল। উনি বললেন যে চলো আমরা কওলের দিকে না গিয়ে হালের দিকে যাই। অর্থাৎ কওল মানে হচ্ছে এতক্ষণ যাবত যে তাফসির বাণী, আর হাল মানে হচ্ছে অন্তরের বিশেষ অবস্থা। তো বললো যে কওল তো অনেক, হয়তো ধারণা এটা ছিল যে কওল তো অনেকেই জ্ঞানের কারণে করতে পারে, হালের কি অবস্থা, অন্তরের বিশেষ কি অবস্থা? যখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই হাল অর্থাৎ তরিকতের সবক দেওয়া শুরু করলেন, ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলার এমন অবস্থা হলো যে উনি কম্পন শুরু করলেন, ওনার শরীরের যে কাপড়গুলো ছিল এগুলো ছিঁড়ে গেল, উনি ছিঁড়ে গেল উনি, এবং ওই ময়দানের ওই মাহফিলের লোকেরা হাল দেখে ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই দৌহিত্র অর্থাৎ বংশধর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা যখন নুরালি তাজাল্লি পড়লো মাঠের মধ্যে গড়াগড়ি শুরু হয়ে গেল, গড়াগড়ি শুরু হয়ে। তাহলে আল্লাহর ওলিরা যারা এখন অনেকে ধারণা করে যে শুধু তারা খানকা এবং ইয়ে নিয়ে ব্যস্ত না, যেমন ওয়ারা এর ব্যাপারে এসেছে, ওয়ারার দুইটা রূপ আছে, একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি। জাহিরি ওয়ারা কি? আল্লাহ তাআলার জন্যই নাড়াচড়া করবে। আর বাতিনি ওয়ারা হলো অন্তরে আল্লাহ তাআলার স্মরণ বিজিত আর কিছুই করবে না। প্রবেশ করবে না। আর যে ব্যক্তি ওয়ারার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো দেখবে না, দানের উৎকৃষ্ট বস্তুসমূহ তার অর্জন হবে না। কথাবার্তার মধ্যে ওয়ারা হলো সর্বপ্রকার কষ্টকর, ধনী হয়ে দুনিয়ার মোহ ত্যাগ করা জুহদ খুবই কষ্টসাধ্য। অথচ এই জুহদ অর্থাৎ দুনিয়া বিমুখতা, এটা হচ্ছে ওয়ারার প্রথম স্তর। যেমনি ভাবে কানাআত অল্পে তুষ্টি রেজা অর্থাৎ সন্তুষ্টির প্রথম স্তর পার্শ্ব মাত্র, ওয়ারার মৌলিক নিয়মাবলীর মধ্যে অন্যতম হচ্ছে খাওয়া ও পোশাকের মধ্যে ওয়ারা অবলম্বন করা। মুত্তাকির খানা হলো তাই যাতে লোকেরা তার অনুসরণ করতে পারে না এবং না শরীয়ত তার উপর দাবি রাখে। ওলির খানা হলো তাই যাতে লালসা থাকে না বরং কেবল আল্লাহর নির্দেশনাই থাকে। আর আবদালের খানা হলো তাই যাতে নিজের ইচ্ছা থাকে না বরং মহান আল্লাহর কৃপাই থাকে। সুতরাং যে ব্যক্তির মধ্যে প্রথম গুণ বৈশিষ্ট্য থাকবে না সে পরবর্তী গুলো কম অনুসারে কিভাবে পাবে? কিছুই পাবে না। আর সাধারণ হালাল হলো যাতে আল্লাহ তাআলার নাফরমানি থাকবে না, আর না তাতে এমন বস্তু থাকবে না যে যাতে শরীয়তের সামান্য বিরোধিতা পাওয়া যায়। লেবাস তথা পোশাক এর ক্ষেত্রে মানুষ তিন প্রকার, একটি হচ্ছে মুত্তাকিদের লিবাস, আরেকটা হচ্ছে আর সেটা হচ্ছে তা ওই যা হালাল লেবাস যার অবস্থা পূর্বে, অর্থাৎ যেটা আমাদের সেটা কাতানের হোক অথবা তুলার হোক অথবা পশমের হোক অথবা অন্য কিছুই হোক বাহ্যিক যে লেবাস। আরেকটি হচ্ছে অলিগণের লেবাস, আর সেটা হচ্ছে যার নির্দেশ হয় তাই পরেন, সেটা কেবল এতটুকুই হয় যা তারা সতর ঢাকা যায় এবং প্রয়োজন অনুসারেই হয় যাতে তাদের থেকে তাদের অভিলাষ প্রবৃত্তি দূর হয়ে যায়। আরেকটি লেবাস হলো আবদালের, আর তা হলো শরীয়তের সীমা রেখার হেফাজতের সাথে সাথে এতটুকুই হবে যতটুকু আদিষ্ট যোগান দেয়, অথবা তা এক কিরাত বা এক দিরহামের বারো ভাগের একাংশ মূল্যের কামিজ কিংবা একশত দিনারের একটি হুল্লা বিশেষ পোশাক। সুতরাং না ইচ্ছা এর উপরের দিকে যাবে, না প্রবৃত্তি অভিলাষ এর কম পরিমাণের ভগ্নাংশ হবে, বরং সেটার উপর মুনিব অনুগ্রহ করবেন। এটা তো হচ্ছে বাহ্যিকভাবে ওয়ারা অবলম্বন করার। কেউ যদি চায় নিজের উপর নিজেকে পরিপূর্ণ বানাতে, তাহলে নিজের নফসের উপর ফরজ হিসাবে আবশ্যক হিসাবে দশটি চরিত্র পূর্ণাঙ্গ না থাকলে পৌঁছানো যায় না। তো আমাদের এখানে আরেকটি কথা বলে যে চাই, অনেকেই এই যে তাসকিয়ায়ে নফস, তাসকিয়ায়ে নফসকে মানে কোনো প্রাধান্যই দেয় না, অথচ তাসকিয়ায়ে নফস ছাড়া কিন্তু আমল বিশুদ্ধ হয় না। আপনি আমি যতই আমল করি না কেন, যদি আমার নফস যদি দুর্বল হয় তাহলে এই আমল কিন্তু এর উপর প্রাধান্য পেতে পারে না। নফসের উপর প্রাধান্য যখন আমল করবে তখনই কিন্তু আমলটার পরিপূর্ণতা অর্জন হবে এবং গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। যখন যেমন উদাহরণস্বরূপ যেমন আমরা যখন নামাজ দাঁড়াই, নফসানি কুমন্ত্রণা কিন্তু অনেক চলে আসে, অনেক চলে আসে। একটা তাসবিহ নামাজের পরেও কিন্তু একটা তাসবিহ একটা আফসোস থেকে যায়, আমার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হলো কিনা। কিন্তু যখন নফসকে কাবু করতে পারবে তাসকিয়ায়ে নফস, নফস যখন বিশুদ্ধ হয়ে যাবে, কি কি বিশুদ্ধতা দেখুন। এক নম্বর, আমি সবগুলো বর্ণনা করব না, সংক্ষিপ্ত আকারে বলছি। রসনাকে গীবত থেকে হেফাজত করা, অর্থাৎ জিহ্বাকে গীবত থেকে হেফাজত করা, কেন আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা একে অপরের গীবত করো না। দুই, মন্দ ধারণা থেকে বেঁচে থাকা, হ্যাঁ, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা একে অপরের ব্যাপারে বেশি মন্দ ধারণা করো না, কেননা কতক মন্দ ধারণা গুনাহ হয়ে যায়। আর আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা সেটা খুবই বড় মিথ্যা। তিন, ঠাট্টা উপহাস পরিত্যাগ করা, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে নিয়ে ঠাট্টাবিদ্রুপ করবে না, হতে পারে সেটা তাদের থেকে উত্তম। চার, হারাম বিষয়াদির দিকে না তাকানো, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন হে নবী মুমিনদেরকে বলে দিন যেন তারা তাদের চক্ষুসমূহ অবনত রাখে। পাঁচ, সত্য কথা বলা, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন যখন তোমরা কথা বলবে তখন ন্যায়পরায়ণ থাকো। ৬, সব সময় নিজের উপর আল্লাহর ইহসানকে স্বীকার করা যাতে হৃদয় অহংকারী হয়ে না যায়, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন বরং আল্লাহ তাআলা তোমাদের উপর এ অনুগ্রহ করেছেন যে তোমাদেরকে ঈমানের প্রতি হিদায়ত দিয়েছেন। ৭, নিজের ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা এবং ভ্রান্ত পথে ব্যয় না করা, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন ওইসব লোক যখন ব্যয় করে তখন তারা না অপব্যয় করে না সংকীর্ণতা প্রদর্শন করে। আর অর্থাৎ গুনাহের কাজে ব্যয় করে না, পুণ্যময় কাজে ব্যয় করতে নিষেধ করে না। ৮, নিজেকে বড় মনে না করা অর্থাৎ অহংকার না করা, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন এ পরকালীন জগৎ আমি এমন লোকদের জন্য বানিয়েছি যারা পৃথিবীতে নিজেদের বড় বলে দাবি করে না এবং যারা ফাসাদ করে না। ৯, ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে সম্পন্ন করা, এটা কয় নম্বর দেখুন, 9 নম্বর, এতে বিশেষ রুকু সজদা পরিপূর্ণ সম্পন্ন করবে, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন সকল নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হো আর আল্লাহ তাআলার জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকো। অন্যথায় বলেছেন ওয়ারকাউ মাআররাকিন, তো অর্থাৎ জামাতের সহিত আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রুকুকারীর সাথে রুকু করো। 10, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কায়েম থাকা, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন এবং আমার এই পথই সোজা পথ, তোমরা এর অনুসরণ করো এবং অন্যান্য পথ মতগুলো অনুসরণ করো না, তাহলে তারা তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। এই 10টি বিষয় যদি আমরা নিজেদের উপর আবশ্যক করে নিতে পারি, তাহলে আমরা প্রকৃতি, আমরা কিন্তু দাবি করি অনেকে কাদরি, অনেকে চিশতি, অনেকে নকশাবন্দি, অনেকে মুজাদ্দিদি, আমরা যেই পীরেরই মুরিদ হই না কেন, এই গাউসে পাকের এই শিক্ষা এটা কিন্তু সার্বজনীন, এটা কিন্তু সার্বজনীন। যেমনি ভাবে আমরা ইবনে জুজির কথা শুনলাম, তিনি কোন পীর মুরিদিকে বিশ্বাস করতেন না এবং বড় আলেমে দিন ছিলেন, এত বিষয়ে আলেমের ইলমের গভীরতা ছিল, উনি মানে পরোয়াই করতেন না, উনি ওনার ধারণাই ছিল যে ছিল না যে আল্লাহর ওলিরা আলেম হয়ে থাকে এবং ওনাদেরকে আল্লাহ তাআলা ইলমে লাদুনি দিয়ে থাকেন, এটা উনি বিশ্বাসই করতেন না, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা বিশ্বাস করালেন এবং সাথে সাথে ওনার মুরিদ বানিয়ে দিলেন এবং উনি প্রকৃত অবস্থা, দুটি অবস্থা মানুষের কিন্তু, একটি বাহ্যিক অবস্থা, অর্থাৎ আমরা এখন কথা বলতেছি, কথা বলতে কিন্তু আমরা অনেক ধরনের কথাই বলতে পারি এবং মানে কিতাব থেকে আলোচনা কিন্তু অনেক করা যায়, কিন্তু এর আমার ভিতরের অবস্থাটা কি, ভিতরগত দিকটা কি, আমার বাতিনটা কি, জাহিরের সাথে সাথে বাতিন যদি আমরা পরিবর্তন করতে চাই অবশ্যই একজন আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করতে হবে। আর এটা আলহামদুলিল্লাহ ফি জামানার মধ্যে কাদরিয়া তরিকার খিদমত করছেন শেখ তরিকত আমিরা আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবুবিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী দামাত বরকাতুহুল আলিয়া। আপনাদেরকে অনুরোধ করবো যারা মাদানী চ্যানেল দেখছেন, এখনো যদি কারো বায়াত গ্রহণ করে না থাকেন, কাদরিয়া তরিকায় আমির আহলে সুন্নতের কাছে বায়াত গ্রহণ করে নিন, ইনশাআল্লাহ দেখবেন আপনার দুনিয়া আখিরাত পরিবর্তন হয়ে যাবে
ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টা রেজলভে বললেন, যদি কেউ মুরিদ হতে চান গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলার, আমির আহলে সুন্নাত এই দায়িত্ব এখন পালন করছেন, বাংলাদেশ টাইম প্রায় 10:30 দিকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী মুজাকারায় তাশরিফ নিয়ে আসেন, আর এর কিছুক্ষণ পরেই 1-1.5 ঘন্টা পরেই আলহামদুলিল্লাহ তিনি বায়াত করার তারগিব দিয়ে থাকেন, বায়াত করান, তওবা করিয়ে থাকেন। তো যারা যে সকল ইসলামী ভাই ইসলামী বোন এরকমের নিয়ত আছে কি আমিও কোনো না কোনো পীরের কাছে মুরিদ হয়ে যাব, যাতে করে ওখান থেকে কিছু সবক মিলে আমার, আর আমি অনুসরণ করে বা ওই সবক আমল করে নিজের আখেরাত যেন সুন্দর করতে পারি, তো অনুরোধ করব আমিও যে আত্তারি আমির আহলে সুন্নাতের হাতে তওবা করে আত্তারি হয়ে যান। আত্তারি হওয়া মানে কাদরি হওয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার মুরিদ করেন আমির আহলে সুন্নাত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। অনেক সুন্দর আলোচনা শ্রবণ করেছি, গাউসে পাক রহমতুল্লাহি তাআলার একটি মানকাবাত শুনি, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে যাব। জি শাহাদাত ভাই।
খোদারে দয়া মোদের উপর ছায়া গোসে আজমের, খোদার দয়া মোদের উপর ছায়া গোসে আজমের, উভয় জগতে মোদেরি সাহারা গোসে আজমের। মুরিদিলা তখফ বলে দিলেন আশা গুলাম দে, মুরিদিলা তখফ বলে দিলেন আশা গোলাম দে, কিয়ামত বর নির্ভয় থাকো গোলাম গোসে আজমের, কিয়ামত বর নির্ভয় থাকো গোলাম গোসে আজমের, বিদায়ের বেলা জানাজা কাঁদে নেবে আমার যখন, বিদায়ের বেলা জানাজা কাঁদে নিবে আমার যখন, কাফনের উপর লিখে দিও সে নাম গোসে আজমের, কাফনের উপর লিখে দিও সে নাম গোসে আজমের, খোদার দয়া মোদের উপর ছায়া গোসে আজমের।
মানকাবাত আল্লাহ তালা বরকত দান করুক। কিছু পূর্বে যে আলোচনাগুলো হয়েছে গাউসে পাক রহমতুল্লাহি তালালায়, অনেকে এরকমেরই আছে যে পীর মুরিদি মনে করে মূর্খতা বা সীমাবদ্ধ এদের খানকার মধ্যেই, কিন্তু গাউসে পাক রহমতুল্লাহি তালালাই, এরপরে যদি আমরা আলা হযরত রহমতুল্লাহি তালালাইকে দেখি, আর বর্তমান জামানা যদি আমরা কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে দেখি, এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে পীর মুরিদি মনে হয় শুধু খানকার মধ্যেই সীমাবদ্ধ, না, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বর্তমান জমানায় পুরো দুনিয়ার মধ্যে এই যে এক খিদমতের আঞ্জাম দিচ্ছেন পুরো দুনিয়াতে, এগুলো তো গোপন কিছু নয় দর্শক, আপনাদের চোখের সামনে আপনারা প্রতিদিন মাদানী চ্যানেলের মাধ্যমে দেখেন, মাদানী খবরের মাধ্যমে দেখেন, মোবালিকে দাওয়াত ইসলামী কোথায় কোথায় যায়, নেকির দাওয়াত দেয়, সাপ্তাহিক ইজতেমা করে, সুন্নতে বারা ইজতেমা করে, বয়ান করে, দরস বয়ান করে, নেকির দাওয়াত দেয়, হ্যাঁ,
ঘরের মধ্যে দর্শ হয়, চোখের বাজারে এমন দর্শ হয়, দর্শের ব্যাপারে
এমন কিছু
গাউসে পাক রহমতুল্লাহ বলেন, দারাস্তু ইলমান হাত্তা সিরতু কুতুবান, আমরা গাউসে পাক কে কুতুব বলে জানি, কুতুব উনি কিভাবে হয়েছে উনি নিজেই বলতেছেন, দারাস্তু ইলমান, আমি ইলমে দ্বীনের দরস পাঠ দিতে থাকলাম, হাত্তা সিরতু কুতুবান, অর্থাৎ আমি ইলমে দ্বীনের পাঠ দিতে দিতে কুতুবিয়তের মর্যাদায়
পৌঁছে গেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমাদেরকেও এই গুণাবলীটা অর্জন করা দরকার, দরস দেওয়া, আমরা যদি ঘরে অথবা মসজিদে দরস দেই,
হ্যাঁ, তবে ইনশাআল্লাহ তাআলা আমরাও জ্ঞান তো অর্জন করতে পারবো, আর কিছু হোক আর না হোক কমপক্ষে যখনই আমি 5-7 মিনিটের দরস দিব আর এখান থেকে আমার কিছু না কিছু ইলমে দিন অর্জন হবে। আর দাওয়াত ইসলামের যে কাজগুলো মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেন, এমন অনেক কাজ রয়েছে যা দেখানো সম্ভব হয় না, বা ক্যামেরা ওখানে থাকে না, বা ইসলামী ভাইরা নিজেরা কাজ করে, কি বলবো, মানে হয়তো বা হাজার ভাগের এক ভাগ কাজ মাদানী চ্যানেলে দেখেন না আপনারা, বাকি তো রয়ে গিয়েছে। তো এরকমের যে এত কাজ রয়েছে না, একে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াই এ সকল কাজের ব্যবস্থা বা এই সংগঠন তৈরি করেছেন, তিনিও একজন পীর, আর তারও হাজারো নয় লক্ষ লক্ষ মুরিদ আছে, এটার দ্বারাই প্রমাণ করেন যে পীর মুরিদি শুধু খানকার মধ্যে সীমাবদ্ধ নয়, নিজের আয়ত্তের মধ্যেই নয়, পুরো দুনিয়াতে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এর ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন, আর আমরা দুনিয়াবাসীও দেখছি যে আলহামদুলিল্লাহ পীর মুরিদি শুধু সীমাবদ্ধ নয় আর এর মধ্যেই শেষ নয়। আমির আহলে সুন্নাত আরো সুন্দরভাবে এলান করেন, দাওয়াত ইসলামী শুধু আত্মারীদের জন্য নয়, দাওয়াত ইসলামী তো সবার জন্য, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে জানে তার জন্য দাওয়াত ইসলামী। তো এই দাওয়াত ইসলামী আছে সংগঠন, কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজেও একজন পীর, আর তিনি গাউসে পাক রহমতুল্লাহি তালালের এই খেদমত করে আসছেন, কাদিরিয়া তরিকার তিনি মুরিদ করেন। তো আমরাও মুরিদ আছি, আপনারাও মুরিদ হয়ে যান, ইনশাআল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত আমাদের সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাবারক ও তালা বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহি তালালার এই উরুস শরীফ উপলক্ষে ইনশাআল্লাহ রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান হবে, অবশ্যই সাথে থাকবেন, আমরাও ইনশাআল্লাহ নতুন মোবাল্লিক নিয়ে আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আসুন যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
তুমি তো নূরে রবি নিখিলে দেনের ছবি, তুমি না এলে দুনিয়ায়, তুমি না এলে দুনিয়ায়, আদারে ডুবে তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শোনে না, শুনাইলে কেহ
শোনে না, শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সালাওয়াতুল্লাহ আলাইকা, গাউসে আজম ইমাম মুতাকাব্বিরনকা, গাউসে আজম ইমাম মুতাকাব্বিরনকা, জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম, জানে রহমত পেলা হো সালাম, শুনে বজমে হেদায়েত পেলা হো সালাম।
সালাতু সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد
হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।